السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين. قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض، انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যাবতীয় বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন, মানব জাতিকে পরীক্ষার জন্য কখনো কখনো তাদের উপর আজাব গজব চাপিয়ে দেন। অর্থাৎ হলো, মানুষ যখন দৌরাত্মের চরমে পৌঁছে যায়, যখন খোদাই বিধিনিষেধের দেয়ালকে টপকে যেতে থাকে, বাদ অতিক্রম করে চলে যায়, বর্ডার অতিক্রম করে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো কখনো শাস্তি দান করেন। আর কিছু মানুষকে তিনি দুনিয়াতে শাস্তি দান করেন তাদের গুণাগুলাকে মোচন করার জন্য এবং তাদের দরজাত, মর্যাদা, সম্মানবোধ, স্ট্যাটাসকে উঁচু করার জন্য, বর্ধিত করার জন্য। যে প্রকারের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না কেন, এটি হলো মানুষের উপর আসে এই দুটি মৌলিক কারণে। একটি হলো পাপাচার এবং গুনাহের কারণে মানুষের উপর শাস্তি আছে। দুই নম্বর হল তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। পাপাচারের কারণে শাস্তি যে হয়, তার অর্থ হয় যে বান্দাকে শাস্তির মাধ্যমে কিছুটা ভয় দেখিয়ে তার অন্তরের মাঝে ভীতি সঞ্চার করে দেওয়া, যেন সে পাপাচারের ময়দান থেকে ফিরে আসতে পারে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীলতা অর্জন করতে পারে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে পৃথিবীতে সামান্য শাস্তি আস্বাদন করাই পরকালের বড় শাস্তির পূর্বে, যাতে তারা অমনোযোগিতা ও মন্দ কাজ থেকে ফিরে আসে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদেরকে যে বিপদ স্পর্শ করে তা তোমাদেরই কুকর্মের ফল। আর ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপাচারকে, অনেক কুকর্মকে ক্ষমা করে দেন। আমরা যে পরিমাণ অন্যায় জীবনে করেছি, এই পরিমাণের অন্যায়ের যদি উপযুক্ত শাস্তি তিনি দিতেন, তাহলে এই দুনিয়াতে বহু আগেই আমরা ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অধিকাংশ গুনাহকেই আল্লাহ পাক মাফ করে দেন, অধিকাংশ গুনার পাকড়াও তিনি এই দুনিয়াতে করেন না। আর কোন কোন ব্যক্তিকে আল্লাহ পাক শাস্তি দান করেন, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ তমাম আম্বিয়ায়ে কেরামের উপর বালা মুসিবত আসছে। এই বালা মুসিবত তাদের উপর আসছে শাস্তি হিসাবে নয়, বরং হলো তাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, আমার বান্দার এমন একটি বিপদ আপদ নেই, এমন কি শরীরে যদি একটি কাটার আঘাতও লেগে থাকে তাহলে এর দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কোন গুনাহ মাফ করে দেন অথবা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে থাকেন, আর এই বিপদ আপদ এবং চিন্তা চেতনার থেকে বান্দাকে উদ্ধার করনেওয়ালা এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। তিনিই কেবল মানুষকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন, তিনিই কেবল নাজাত দিতে পারেন। এটা আজকে দুনিয়াবাসী হারে হারে টের পেয়েছে, প্রত্যেকেই বুঝে নিয়েছে। আজকে দুনিয়াতে যে প্যান্ডামিক অবস্থা চলছে, দুনিয়াবাসীর উপর একটি অদৃশ্য আল্লাহ পাকের শাস্তি যে নাজিল হয়েছে, মানুষ বিশ্বাস করে নিয়েছে। আজকে মুসলমান হোক নন মুসলমান হোক, সবার মুখে একই কথা, আল্লাহ পাক যদি এই বিপদ আপদ থেকে মানব জাতিকে রক্ষা না করেন, এই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া কারো পক্ষে সম্ভবপর নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বিপদ আপদ দিয়ে থাকেন, তিনি বান্দাদেরকে এই বিপদ আপদ থেকে উদ্ধার করেন, রক্ষা করেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين। হে নবী, তমাম পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন কে তোমাদেরকে স্থল এবং জলের অন্ধকার থেকে উদ্ধার করেন। অর্থাৎ এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কাবাসীদেরকে সম্বোধন করে। মক্কাবাসীদের মক্কা নগরীতে কোন খাদ্যদ্রব্যের ব্যবস্থা নেই। আপনারা যারা মক্কাতুল মুকাররমা সফর করেছেন, আপনারা সবাই জানেন সেখানে কোনো এগ্রিকালচার ফার্ম নেই, সেখানে কোনো আবাদ বসত নেই, সবুজের সমারোহ নেই, এমনকি জমজম কূপের পানি ছাড়া আর দ্বিতীয়ত কোনো পানির ব্যবস্থাও সেখানে নেই। সুতরাং তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্যে কখনো কখনো তাদেরকে সিরিয়ায় যেতে হতো, রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ, যে তারা সফর করত শীতকালীন সময় ইয়ামানের দিকে, যেহেতু ইয়ামানে গরম, আর গরমের দিনে তারা হলো সিরিয়ার দিকে আসতো, কারণ সেখানের ওয়েদার হলো ভালো। এই তাদের কখনো কখনো সমুদ্র পথেও তাদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য যেতে হতো, রাতে তাদের যাত্রা হতো, দিনে তাদের যাত্রা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জল ও স্থলে যে সমস্ত অন্ধকারে বিপদ আপদে তারা পতিত হয়, কখনো কখনো চোর ডাকাতের আক্রমণ তাদেরকে বিপর্যস্ত করে তুলত, কখনো কখনো অন্যান্য সফরের বিভিন্ন আজাবে তারা রাতে লিপ্ত হয়ে যেত, দিনে লিপ্ত হয়ে যেত। এই বিপদ আপদ থেকে তাদেরকে কে রক্ষা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি নিজেই প্রশ্ন করছেন। কুল মান ইউনাজ্জিকুম, তোমাদেরকে কে রক্ষা করে? মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলের এবং স্থল ও জলের অন্ধকার থেকে কে উদ্ধার করেন তোমাদেরকে? تدعونه تضرعا وخفيا, যখন তোমরা তাকে বিনীতভাবে প্রকাশ্যে এবং গোপনে তোমরা আল্লাহকে ডাকো। বিপদে যখন মানুষ পড়ে যায়, তখন আর মূর্তি বা পীর বাবা, মাজার বাবা ইত্যাদির কথা কারো মনে থাকে না। এমনকি যারা সারাটি জীবন মূর্তির পিছনে নিজের জীবন শেষ করে দিয়েছে, এমনকি দিনের শুরুতে শেষ দিক দিয়ে, এমনকি খাইতে যেতে হলে কোনো কাজে যাওয়ার আগেও মূর্তির পূজা করে যায়, কিন্তু বিপদে পড়লে আর মূর্তিকে কেউ ডাকে না। তাদাররুআন ওয়া খুফিয়া লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। লাইন আনজানা মিন হাযিহি, আমি যদি তোমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করি, লাম এটা হলো কসমের জন্য আসছে, লাইন অর্থাৎ হলো আমি আল্লাহ শপথ করে বলছি, ইন আনজানা মিন হাযিহি যখন আমি তোমাদেরকে এই বিপদ আপদ থেকে উদ্ধার করি, লানাকুনান্না মিনাশ শাকিরিন যেন তোমরা শুকুর গুজার বান্দা হয়ে যাও, যেন আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। কিন্তু বান্দা বিপদ থেকে যেই উদ্ধার হয়ে যাও তখনই আমি আল্লাহর কথা তোমরা ভুলে যাও, এটি হলো তোমাদের স্বভাব। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ। ওয়াইদা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ, যখন তোমরা স্থল পথে অথবা এই স্থলে কোনো বিপদে পতিত হয়ে যাও, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ, তখন তোমরা যে সমস্ত মূর্তিদের নামে ভোগ দাও, মান্নত করো, পূজা করো, আর্চনা করো, তাদেরকে ডাকো, তারা সব তোমাদের কাছ থেকে উধাও হয়ে যায়, ইল্লা ইয়া, কিন্তু তখন তোমাদের একমাত্র আমি আল্লাহর কথাই স্মরণ হয়। কিন্তু বিপদ থেকে যখনই আমি তোমাদেরকে উদ্ধার করি, যেন তোমরা শুকুর গুজার বান্দা হতে পারো, আমি আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করতে পারো, ফিরে আসতে পারো, তখন তোমরা পূর্বের স্বভাবে ফিরে যাও। সূরাতুল ইউনুসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, তিনি ওই মহাপ্রভু যিনি তোমাদেরকে স্থলে এবং জলে সফরের ব্যবস্থা করেছে, পরিভ্রমণ করান। হাত্তা ইদা কুনতুম ফিল ফুলকি, যখন তোমরা সমুদ্র পথে নৌযানে তোমরা ভ্রমণ শুরু করে দাও, অজারাইনা বিরিহিন তাইয়িবাতিন, অজারাইনা বিরিহিন তাইয়িবাতিন, এবং সমুদ্রের অনুকূল বাতাসের দ্বারা তোমরা তোমাদের জাহাজগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়, লন্ডন থেকে নিউ ইয়র্ক আসে, নিউ ইয়র্ক থেকে বাহামা উপদ্বীপে চলে যায়, প্যারাডাইস আইল্যান্ডে চলে যায়, অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন এই অনুকূল বাতাস তোমাদের জাহাজগুলো ভাসিয়ে নিয়ে যায়, অফারিহু বিহা, তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাও, দিশেহারা হয়ে যাও। এরপরে জাআত হারিহুন আসিফুন, যখন সমুদ্র গর্ভে প্রতিকূল আবহাওয়া জাহাজকে ঘেরাও করে নেয়, ওয়াজা আহমুল মাউজু মিন কুল্লি মাকান, এবং বড় বড় পর্বতুল্য ঢেউগুলো যখন নাকি চারিদিক থেকে একাধিক ভাবে আক্রমণ করতে থাকে, ওয়াজান্নু আন্নাহুম উহিতা বিহিম, তখন তারা ধারণা করে নেয় আমাদের আর আমরা পাকড়াও হয়ে গেছি, এই সমুদ্র গর্ভেই আজকে আমাদের সলিল সমাধি হবে, এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই, তারা নিশ্চিত হয়ে গেছে বাঁচার কোনো পথ নাই। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা সমস্ত কুফুরি সমস্ত শরীক সবকে পরিত্যাগ করে তাদের জন্মসূত্র যে তাদের অন্তরের মাঝে ফিতরাত দেওয়া হয়েছিল, অর্থাৎ তাওহীদের যোগ্যতা দেওয়া হয়েছিল, সেই যোগ্যতার উপর তারা ফিরে আসে। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমি আল্লাহ কসম করে বলছি, লাইন আনজাইতানা মিন হাযিহি, যখন আমি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করি, লানাকুনান্না মিনাশ শাকিরিন, যেন তারা শুকুর গুজার বান্দা হয়ে যায়। এরপরে কিন্তু তারা যখনই উদ্ধার হয়ে যায়, পূর্বের সেই শাস্তির কথা তারা ভুলে যায়, আবার নিজের স্বভাব ধর্ম অনুযায়ী সেই কুফুরিতে তারা ফিরে আসে। فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইয়ুরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর তোমরা বলো কে তোমাদেরকে অন্ধকারে ভিতরে জলে এবং স্থলে তোমাদেরকে রাস্তার সন্ধান দেন। আজকে না জিপিএস আবিষ্কৃত হয়েছে, কিন্তু কয়েক বছর আগেও তো জিপিএস ছিল না। সুতরাং সমুদ্র পথে যেখানে কোনো সাইনবোর্ড নাই, কে তোমাদেরকে এই রাস্তার সন্ধান দিয়েছে? আর এই জিপিএস যে তুমি আবিষ্কার করেছ, এই ব্রেন তোমাকে কে দিয়েছে? এবং যে সমস্ত মাধ্যম দিয়ে জিপিএস এর কানেকশন গুলো চলতেছে, এই মাধ্যম কে সৃষ্টি করেছে? আজকে যে রাত স্থলের এবং জলের অন্ধকারে মাইয়াহদিকুম কে তোমাদেরকে সঠিক রাস্তা দেখায়, এবং কে তোমাদের কাছে সুসংবাদদাতা বাতাস পাঠিয়ে, রহমতের বাতাস পাঠিয়ে দেন বৃষ্টির পূর্বে? বৃষ্টি যদি ঝুপঝুপ করে হঠাৎ করে, কোনো মেঘের কোনো সাইন নেই, মেঘের কোনো চিহ্ন মাত্র আকাশে নেই, কৃষক বড় আশা করে ধান শুকাতে গিয়েছে, বাড়িওয়ালা কাপড় চুপড় ধুয়ে নেড়ে দিয়েছে, বেচারা অফিসে চলে গেছে, হঠাৎ করে কোনো আলামত ছাড়াই যদি বৃষ্টি ঝুপঝুপ করে পড়ে যায়, তাহলে তার ফসলগুলো নষ্ট হয়ে যাবে, কাপড়গুলো ভিজে যাবে, বেচারার কত কষ্ট হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পূর্বে রহমতের বাতাস, ঠান্ডা বাতাস পাঠিয়ে দেন এবং আকাশকে মেঘাচ্ছন্ন করে দেন, কালো করে দেন, যেন বান্দা প্রস্তুতি গ্রহণ করতে পারে। আল্লাহ পাক বলে আমার রহমতের বৃষ্টির পূর্বে কে সুসংবাদদাতা রূপে তোমাদের কাছে ঠান্ডা বাতাস পাঠান? ইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সঙ্গে কে আর কোন উপাস্য আছে যে এগুলো করে? তাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যাকে শরীক করছো তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পবিত্র। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল মান ইউনাজ্জিকুম ফি মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া। তোমাদের কি হে নবী আপনি বলে দিন, কে তোমাদেরকে অন্ধকার স্থলের এবং জলপথের অন্ধকার থেকে তোমাদেরকে রক্ষা করেন, অনিষ্ট থেকে রক্ষা করেন, বিপদ আপদ থেকে তোমাদেরকে রক্ষা করেন? তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, যখন তোমরা সেই আল্লাহর কাছে প্রকাশ্য এবং গোপনে তোমরা ডাকো। লাইন আনজানা মিন হাযিহি, যখন আমি তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করি, লানাকুনান্না মিনাশ শাকিরিন, যেন তোমরা শুকর গুজার বান্দা হয়ে যেতে পারো। কিন্তু তোমাদের স্বভাব যখনই বিপদ কেটে যায় তখন আগের স্বভাবে চলে আসো। দেখেন না, করোনা যখন শুরু হয়েছিল, ওয়াজ মাহফিলে তখন হলো 1000-1200 পর্যন্ত মিক্সলারেই শ্রোতা ছিল, আর যখন নাকি করোনা একটু হালকা হতে শুরু হয়েছে, কমতে কমতে এখন দেখছি 214 জন আছে, আর কয়েকদিন পর হয়তো 214 জন থাকবে না। বিপদ উঠে গেছে, বান্দা আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যায়, আর যখন বিপদ আসে তখন শুধু আল্লাহকে ডাকাডাকি হয়। এই কথাগুলোই আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন, এই বিপদ আপদ থেকে এবং সর্বপ্রকারের চিন্তার থেকে, দুশ্চিন্তার থেকে, অ্যাংজাইটি থেকে, ডিপ্রেশন থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমাদেরকে রক্ষা করবেন। করোনা ভাইরাস থেকেও তিনি একমাত্র রক্ষা করবেন। স্প্যানিশ ভাইরাসের তুলনায় করোনা ভাইরাসে তেমন লোক মারাই যায়নি। স্প্যানিশ ভাইরাসে যেটা 1920 সালে হয়েছিল 35 মিলিয়ন লোক মারা গিয়েছিল, আর এখন পর্যন্ত সারা দুনিয়াতে 1 লাখের চেয়ে কিছু বেশি মারা গেছে, আর সেখানে 35 মিলিয়ন লোক মারা গিয়েছিল 100 বছর আগে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ আপদ দিয়েছেন, সেই বিপদ তো আল্লাহ পাকই উঠিয়ে নিয়েছিলেন। এরপরে যারা বেঁচে গিয়েছিল তারা নাফরমানিতে লিপ্ত হয়েছিল, এমনকি বিপদের সময়ও অনেকে হলো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তারা নিশ্চিত হয়ে গেছে যে আটলান্টিকের ভিতরেই তাদের সলিল সমাধি হয়ে যাচ্ছে। এই অবস্থায় তাদের জীবনের শেষ আশা ছিল মিউজিক শোনা, মিউজিক এবং গান গাওয়া এবং মদ্যপান করা। তখন এদিকে জাহাজ ডুবে যাচ্ছে, তারা মিউজিক বাজাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, তারা মদ পানে ব্যস্ত হয়ে গেছে, জীবনের শেষ আশা। কিছু মানুষ এমনও থাকে, আর অধিকাংশ মানুষই বিপদ আপদের সময় আল্লাহর দিকে ফিরে আসে, কিন্তু যখনই বিপদ উঠে যায় তখন আবার পূর্বের স্বভাবে তারা ফিরে আসে, আল্লাহর নাফরমানিতে আবার লিপ্ত হয়ে যায়। আজকের এই সাবজেক্ট আমি চয়েস করেছি এই জন্যই যে করোনা ভাইরাস আস্তে আস্তে কমে যাচ্ছে, লকডাউন শিথিল হয়ে যাচ্ছে, মসজিদগুলা আংশিক খুলে দেওয়া হয়েছে। দেখবেন আস্তে আস্তে যেন আমরা এই স্বভাবের অধিকার, এই স্বভাব যেন আমাদের মাঝে আমাদেরকে পাকড়াও করে না বসে, তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব। لئن أنجانا من هذه لنكونن من الشاكرين لنكونن من الشاكرين আমি আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করি। দেখুন কত মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যারা আক্রান্ত হয়েছে তাদের কষ্টের কথা শুনলে শরীর দেহ মন শিউরে ওঠে, কি কষ্টই না তারা করেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক এই বিপদ থেকে রক্ষা করেছেন। এরপরেও কি আমি আপনি আল্লাহর নাফরমানিতে আগের মতোই ফিরে যাব, নাকি আমার জীবনকে সংশোধন করা দরকার? আমরা যেন সংশোধন হই। এরপরে আল্লাহ পাক বলতেছেন, বান্দা বিপদ আপদ থেকে রক্ষাকারী একমাত্র আমি আল্লাহই। আমি আল্লাহ যদি তোমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা না করি পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। এমন অদৃশ্য বাহিনী আমি আল্লাহ পাঠিয়ে দিব, দুনিয়ার রাজা বাদশারা একজন আর একজনের বিরুদ্ধে লড়তে গেলে তাদের কত ইকুইপমেন্ট লাগে, কত সৈন্য লাগে, কত হৈহুল্লোড়, কত মিডিয়া লাগে, কত কিছু লাগে, কিন্তু আল্লাহ পাকের সৈন্য আল্লাহ পাঠাতে যখন চান এটা মানুষ দেখতেও পায় না, তার কোনো কিছু লাগে না, 1 সেকেন্ডের ভিতরে দুনিয়াকে তিনি তসনাস করে দিতে পারেন, এটা আর আমাদের বুঝতে কারো বাকি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, সামনের আয়াতে বলতেছেন, বিপদে পড়ে আমাকে ডেকেছিল, আমি বিপদ থেকে উদ্ধার করেছি, এরপরে তুমি আবার নাফরমানির জগতে ফিরে গেছো। মনে করো না যেই আল্লাহ বিপদ দান করে উদ্ধার করতে পারেন সেই আল্লাহ আবার দ্বিতীয় কোনো বিপদে তোমাকে ফেলতে পারেন কিনা। যে আল্লাহ বিপদ দিতে প্রথমবার দিতে পেরেছেন, বিপদকে তুলেও নিতে পারেছেন, সেই আল্লাহ তোমার নাফরমানির কারণে দ্বিতীয়বার আবার তোমাকে শাস্তি দান করতে পারেন, দ্বিতীয়বার আবার তোমাকে বিপদে ফেলতে পারেন। করোনা ভাইরাস আবার আল্লাহ পাক পাঠাতে পারেন না, স্প্যানিশ ফ্লু আল্লাহ পাক আবার পাঠাতে পারেন না, মহামারী আল্লাহ পাক আবার দ্বিতীয়বার পাঠাতে পারবেন না, অবশ্যই পারবেন। সুতরাং আমরা যেন সেই বিপদ যেন ঘরে নাফরমানির দ্বারা টেনে নিয়ে না আসি, যদি আমরা আবার সেই উল্টা গতিতে উল্টা রাস্তায় ফিরে যাই অবশ্যই এর চেয়ে বড় বিপদ আমাদের সামনে এসে পড়বে। এটি আল্লাহ পাক বলতেছেন, قل هو القادر على ان يبعث عليكم عذابا من فوقكم او من تحت ارجلكم او يلبسكم شيعا ويذيق بعضكم باس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون قل هو القادر على أن يبعث عليكم جي الله سبحانه وتعالى তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন তিনি অবশ্যই শক্তি রাখেন তোমাদেরকে তিন প্রকারের বিপদ দিতে আইয়াবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম তিনি তোমাদের উপর থেকে আসমান থেকে তোমাদের উপর বিপদ পাঠাতে পারেন আযাব পাঠাতে পারেন আও মিন তাহতি আরজুলিকুম অথবা ভূগর্ভ থেকে তোমাদেরকে বিপদ পাঠাতে পারেন أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض অথবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভিন্ন পার্টিতে গ্রুপে গ্রুপে আল্লাহ পাক বিভক্ত করে দিতে পারেন এরপরে তোমরা যেন একজন আরেকজনকে আরেকজনের উপরে চড়াও হয়ে শাস্তি দান করতে পারে আমি আল্লাহ সেটিও করে দিতে পারি তোমাদেরকে সুতরাং তোমরা এটা ভেবো না যে আমি আল্লাহ বিপদ তুলে নিয়েছি বা তুলে নিচ্ছি আর দ্বিতীয়বার তোমাদেরকে বিপদ দিতে পারবো না যদি পূর্বের স্বভাবে ফিরে আসো তাহলে অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এর চেয়ে বড় বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব বিপদ দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব দেখুন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদাই শাস্তির তিনটি প্রকার বর্ণনা করেছেন এক নম্বর শাস্তি হল যে শাস্তি আসবে উপর থেকে আকাশ থেকে শাস্তি আসবে এর একটি অর্থ হল যে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি বালা চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন যেমন পূর্ববর্তী উম্মতদেরকে আসমানি বালা দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতির আলোচনা গত দুদিন শুনেছেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছেন কওমে আদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ঘূর্ণিঝড় দিয়ে সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম আট রাত সাত দিন ননস্টপ ঘূর্ণিঝড় তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন আট রাত আর সাত দিন যদি ননস্টপ ঘূর্ণিঝড় কোন জাতির উপর বয়ে যায় তাহলে সেই জাতির অস্তিত্ব থাকতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন তাদেরকে আমি ভগ্ন খজ্জুর গাছের মতো আমি আদা ভাঙা করে তাদেরকে আমি এই জমিনে ধ্বংস করে দিয়েছিলাম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে যখন নাকি ধ্বংস করেছিলেন জিব্রিল যখন গোটা ভূখণ্ডটাকে উপরে নিয়ে গিয়েছিলেন তখন তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষিত হয়েছিল বনী ইসরাইলের উপর আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল ব্যাং আল্লাহ পাক উপর থেকে পাঠিয়ে দিয়েছিলেন হুকুম পাঠিয়ে দিয়েছিলেন আকাশ থেকে উপর থেকে আব্রাহার বাহিনীকে হস্তি বাহিনীকে আল্লাহ পাক যখন ধ্বংস করে দেন তখন আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের উপর ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল এগুলো আসলে পাথর ছিল না এগুলো ছিল হলো মিসাইল তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল আমি তাদেরকে ভক্ষিত ভূষিতে পরিণত করেছি চিবানো ভূষিতে আমি আল্লাহ তাদেরকে পরিণত করে দিয়েছি এই উপর থেকে আল্লাহ পাক শাস্তি প্রদান করেন আর কোন কোন জাতিকে আল্লাহ পাক জমিন থেকে শাস্তি দিয়েছেন যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে মাটির নিচ থেকে পানি উঠিয়ে দিয়েছেন এটাও শাস্তি তাদের উপর নিচ দুই জাত থেকে শাস্তি দিয়েছেন কওমে সামুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে পাকড়াও করেছেন এরপরে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের থেকে এই সাগরের ভিতরে তাকে ডুবিয়ে মেরেছেন কারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের নিচ থেকে অর্থাৎ হলো ভূমি গ্রাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন তাহলে উপরের শাস্তি আর নিচের শাস্তি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারেন। এখন করোনা ভাইরাস নিচের থেকে আসছে নাকি উপর থেকে আসছে, দুনিয়ার কোনো মানুষ এটাকে আজ পর্যন্ত নির্ধারণ করতে পারে নাই। পারবে কিনা আদৌ আল্লাহ পাকই ভালো জানেন। যে বিপদটা আসছে কোথার থেকে দেখা যায় না, কোন দিক দিয়ে ঢুকলো, কিভাবে একজনের থেকে আরেকজনে ছড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য থেকে এই শাস্তি চাপিয়ে দিয়েছেন। আর আরেকটি অর্থ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে মনে রাখবেন খোদাই শাস্তি তিন প্রকারের হয়ে থাকে। এই আয়াতে তিন প্রকারের শাস্তির কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এক প্রকারের শাস্তি হলো যা নাকি উপরের দিক থেকে আসে, যার কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরা হলো। কিছু শাস্তি আসে সেটা হলো নিচের দিক থেকে, ভূমিকম্প, ভূমিধ্বস, এগুলো জলোচ্ছ্বাস, অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি, সরি বৃষ্টি, এটা হলো উপরের শাস্তি, এটি হলো নিচের শাস্তি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ এই ধরনের বড় বড় মুফাসসিরিনে কিরাম আয়াতের অর্থ বলেছেন, উপর থেকে শাস্তির অর্থ হল উপর দিক থেকে যে শাস্তি আছে তার অর্থ হল অত্যাচারী বাদশাহ এবং নির্দয় শাসক বর্গ। আর নিচের দিক থেকে শাস্তির অর্থ হল নিজ চাকর বাকর, তারপরে অধীনস্থ কর্মচারীদের বিশ্বাসঘাতকতা, কর্তব্যে অবহেলাকারী এবং আত্মসাৎকারী হওয়া, নিজের সন্তানাদি নিজের আনুগত্যের বাইরে চলে যাওয়া, নিজের স্ত্রী অবাধ্য হয়ে যাওয়া, নিজের অধীনস্থদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কন্ট্রোলের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দিবেন, তখন এদের দ্বারা তাকে আল্লাহ পাক মানসিক যাতনা, মানসিক যন্ত্রণা আল্লাহ পাক দান করবেন। তাহলে উপরের শাস্তির অর্থ হল জালেম বাদশাহ, অত্যাচারী বাদশাহ, নির্দয় শাসক বর্গ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকেও এর সমর্থন পাওয়া যায়। মিশকাত শরীফে একটি প্রসিদ্ধ হাদিস আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কামা তাকুনুনা ইউআমিরু আলাইকুম, তোমাদের কাজকর্ম যেমন ভালো কিংবা মন্দ হবে তেমনি শাসক বর্গ তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তোমরা যদি নেক আমল করো, ভালো আমল করো, তাহলে তোমাদের শাসক বর্গ দয়ালু হবে, সুবিচারক হবে, তোমাদের উপর রহম করবে, তোমাদের উপর দয়া করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক, ওমর বিন আব্দুল আজিজের মতো শাসক বর্গ তোমরা পেয়ে যাবা। আর যদি তোমাদের কুকর্ম এবং তোমাদের যদি আমল নষ্ট হয়ে যায়, তখন তোমাদের শাসক বর্গ নিষ্ঠুর এবং অত্যাচারী হবে। আম্মালুকুম এর অর্থ হলো তাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যেমন আমল ছিল, হযরতে ওমরের মতো নেক শাসক তাদেরকে দান করেছিলেন, আবু বকরের মতো দয়ালু শাসক তাদেরকে দান করেছিলেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লজ্জিত শাসক তাদেরকে দান করেছিলেন। আর আমাদের আমল যেমন হয়েছে আমরা সেই ধরনের হলো শাসক বর্গ পেয়েছি। সুতরাং অনেকে মনে করে থাকে শাসক যদি ভালো হয়ে যায় তাহলে সারা দুনিয়ার মানুষ ভালো হয়ে যাবে, এটা সম্পূর্ণ উল্টা কথা। মানুষের আমল যেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে তেমনি শাসক তাদেরকে দান করবেন। অনুরূপভাবে শাসকের নিজের আমল যদি ভালো হয়ে থাকে, নাসাই শরীফে আরেকটি হাদিস আসছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রশাসক বা শাসনকর্তার মঙ্গল কামনা করেন তখন তাকে উত্তম সহকারী দান করেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও শাসক ছিলেন, আল্লাহ পাক তার কল্যাণ কামনা করেছিলেন, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহকারী দান করেছিলেন আবু বকরের মতো সাহাবি, ওমরের মতো সাহাবি, উসমানের মতো সাহাবি, আলী মুর্তজার মতো সাহাবি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নেক আমল ছিল, সেই জন্য সহকারী আল্লাহ পাক দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তিকে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে শুধরিয়ে দিয়েছেন। সুতরাং শাসক বর্গ যদি নেককার হয়ে থাকে আল্লাহ পাক তখন তাদের সহকারী উত্তম মানুষ দান করেন, তখন যদি তারা কোনো কাজে মিস্টেক করে তখন তাদের ভুলগুলো শুধরিয়ে দেন। আর আল্লাহ পাক যখন কোনো শাসকের মন্দ কামনা করে থাকেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সহকারীদেরকে, মন্দ ব্যক্তিদেরকে তার পরামর্শদাতা এবং তার সহকারী আল্লাহ পাক নিয়োগ করে দেন, তখন তারা সব সময় তাকে হলো অসৎ পথের দিকে ধাবিত করে, আত্মসাত শিখায়, তার সাম্রাজ্যে হলো চুরি করে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের আমল নামার উপর, আমলের উপর নির্ভর করে আল্লাহ পাক শাসক নিয়োগ করে থাকে। এটি হলো এক অর্থ। উপর থেকে শাস্তি আসার অর্থ হলো জালেম শাসক আল্লাহ পাক অত্যাচারী বাদশাহ এবং নির্দোষ শাসক বর্গ নিয়োগ করা। আজকে যদি মুসলমান দেশগুলোতে যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় তাহলে আপনি মুসলমান শাসক বর্গকে ফেরাউনের চেয়ে ঊর্ধ্বে নিম্ন বলতে পারবেন না। ফেরাউনের মধ্যেও কিছুটা ইনসাফ ছিল। ফেরাউন শুধু ছোট বাচ্চাদেরকে, বালকদেরকে হত্যা করেছে, ছেলে বাচ্চাগুলোকে হত্যা করেছে, মেয়ে বাচ্চাদেরকে হত্যা করেনি। আর এখনকার জালেম শাসকরা না মানে নারী, না মানে পুরুষ, না মানে সম্মানিত ব্যক্তি, না মানে অসম্মানিত ব্যক্তি, না মানে তারা বৃদ্ধ মানুষ, না মানে হল আবাল বনিতা, কাউকেই তারা ছাড় দেয় না, প্রত্যেকের উপরে হলো তারা সমভাবে হলো জুলুম করে থাকে। এটা হয়েছে, এই ধরনের শাসক বর্গ আমরা পেয়েছি আমাদের আমলের ফসল। আমরা যদি ওমরের যুগের মানুষদের মতো যদি আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আমলওয়ালা মুসলমান হতে পারতাম, আজকের যুগেও আল্লাহ পাক ওমরের মতো শাসক আমাদেরকে দান করতেন, আমরা সে ধরনের শাসক পাওয়ার যোগ্য নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের শাসক দান করেছেন। আর নিচের দিক থেকে শাস্তির অর্থ হলো অধীনস্থদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগড়ে দিবেন, তারা চাকর বাকর অধীনস্থ কর্মচারীরা বিশ্বাসঘাতক হয়ে যাবে। সেই জন্য দেখেন না দুনিয়াতে কত রাজা বাদশাহ আছে, তারা হলো তাদের অধীনস্থদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়ে কেউ হত্যা হয়েছে, কেউ ক্ষমতাচ্যুত হয়েছে, কেউ হলো নিজের রাজ্য হারিয়েছে, সবকিছু তারা হারিয়ে বসেছে অধীনস্থদের বিশ্বাসঘাতকতার কারণে। কর্তব্য অবহেলা, আজকে যায় দেখবেন যে মুসলমান দেশের অফিস আদালতের যদি অবস্থা দেখেন, একজন শাসক সে সারা দুনিয়া দেখা সম্ভবপর? সে প্রত্যেকটি অফিসের ভিতরে কি হচ্ছে এটা দেখা সম্ভবপর? আজকে মানুষ কিভাবে ফাঁকি দিচ্ছে, কেউ অফিসে যায় না, কিন্তু যে শুধু সাইন করে বড় অফিসাররা চলে আসে। আল্লাহ পাক এটা তার উপর হলো আজাব চাপিয়ে দিয়েছে তার গুনার কারণে। অনুরূপভাবে ছেলে মেয়ে অনুগত্যের বাইরে চলে যাবে, সারাদিন শুধু তাদেরকে হে প্রতিপন্ন করবে। একজন বড় ডাক্তার ছিলেন, দেখেন যারা ডাক্তার তারা আবার মনে করবেন না যে আপনাকে টার্গেট করে আমি কথা বলছি, যাক একটা হলো দৃষ্টান্ত দেওয়ার জন্য। এরকম প্রত্যেক পেশার মধ্যেই আছে, এমন আলেম ওলামার মধ্যেও এরকম আছে। যে বড় ডাক্তার এতটাই জালেম ছিল আর নির্দয় ছিল, গরিব মানুষের যখন নাকি অপারেশন করতে আসছে, অপারেশনের চুক্তি হয়েছে 5,000 টাকা, পেট কেটে ফেলছে, এখন পেট কাটার পরে সে বাহানা শুরু করেছে, কেস যতটুকু হালকা মনে করেছিলাম এতটুকু হালকা না, এর চেয়ে অনেক বড়। সুতরাং এর 5,000 টাকা দিয়ে অপারেশন করা সম্ভবপর না, 10,000 টাকা লাগবে। এখন গরিব মানুষ হয়তো তার ধানের জমি বিক্রি করে আসছে, অথবা তার হলো একটা গরু বিক্রি করে আসছে, অথবা ভিটামাটি বিক্রি করে চিকিৎসার জন্য আসছে, কিন্তু তার বাবাকে বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে এখন পেট কাটা হয়ে গেছে, এখন আর কি করবে, অসহায় এই অবস্থায় তখন তারা শিকার হয়ে গেছে, এভাবে জুলুম করেছে। আমি খুব ভালো করে এই ব্যক্তিকে চিনতাম। আল্লাহ তার ঘরে এমন জালেম সন্তান দান করেছিল, লেখাপড়া তো নাই, সে বাবার কাছে এসে আজকে পিস্তল ধরে বলে 1,00,000 টাকা না দিলে তোমাকে শুট করে দেব। তখন সে দিতে বাধ্য, আজকে 1,00,000 টাকা, কাল 50,000 টাকা, এরকম নিতে নিতে শেষ পর্যন্ত দেখা গেছে সেই ডাক্তার সাহেব অশান্তিতে ভুগতে 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 নিজেই মারা গেছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির পাশ্চিত্য আল্লাহ পাক দিয়ে দেন, জুলুমের পাশ্চিত্য আল্লাহ পাক দিয়ে দেন। সেই জন্য যে ব্যক্তি নাকি নিজে আমল নষ্ট হয়ে যাবে, তার নিচের দিক থেকে আল্লাহ শাস্তি দেবে, এরকম ছেলে পেলে আল্লাহ পাক তাকে দান করবেন। বহু মানুষ দুনিয়াতে এমন আছে, স্ত্রীর নির্যাতনে নিজে আত্মহত্যা করেছে, মান সম্মানের ভয়ে কিছু বলতে পারে না মানুষকে, আত্মহত্যা করেছে। অনেক আবার এরকমও আছে, স্বামীর নির্যাতনে তারা হলো আত্মহত্যা করেছেন, দুই পক্ষই আছে। সুতরাং অধীনস্থদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যের বাইরে আল্লাহ পাক বানিয়ে দিবেন, তারা কথা শুনবে না। এই জন্য এটা হলো নিচের দিক দিয়ে শাস্তি। আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীক বাদাকুম বাসা বাদ, আও ইয়ালবিসাকুম শিয়াআন, তৃতীয় প্রকার শাস্তি, এটা হলো আরো মারাত্মক, সেটি হলো যে তোমাদেরকে দলে উপদলে আমি বিভক্ত করে তোমাদেরকে শাস্তি বাণী শাস্তি দান করব, এক দল যেন আরেক দলের উপর চড়াও হয়। দেখুন শিয়াউন এই শব্দটি শিয়াউন, শিয়াউন শব্দের বহুবচন, এর শাব্দিক অর্থ হল অনুসারী এবং অনুগামী। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতে এই শাব্দিক অর্থে এই কথা ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা পরিভাষাতে বলা হয় শিয়াউন শব্দের অর্থ দল, পার্টি, গ্রুপ। আল্লাহ পাক বলছেন যে তৃতীয় নাম্বার শাস্তি হল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে পরস্পরে মুখোমুখি করে দিব, একজন আরেকজনের উপর চড়াও হয়ে যাবে, আর সামাজিক শান্তি শৃঙ্খলা তোমাদের ভিতরে থাকবে না। আজকে মুসলমানদের যেটি হয়েছে, এবং ব্রিটিশরা যে ডিভাইড অ্যান্ড রোল যে এই আইডিয়াটা পেয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার ভিতরে আইডিয়া দিয়ে দিয়েছে যে মুসলমানদেরকে তোরা, তাদের আমল নষ্ট হয়ে গেছে এইভাবে দলে দলে বিভক্ত করে তোরা তাদেরকে হলো শাস্তি দে। মুসলমানরা কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। অটোমান আম্পায়ারকে যখন ধ্বংস করা হয়েছে, ব্রিটিশরা ধ্বংস করেছে, যারা ইউকে থেকে শুনছেন তারা আবার মন খারাপ করবেন না, এটা হলো ইতিহাস, সত্য ইতিহাস, প্রত্যেককে স্বীকার করতে হবে। পৃথিবীতে আজকে যত ফিতনা ফাসাদ লেগে আছে, যার কোনো সমাধান হচ্ছে না, এগুলো সব হলো তৎকালীন যুগের পরাশক্তি ব্রিটিশের কর্মফল, কাশ্মীরের গোলমাল তারা লাগা রাখছে, এরপরে প্যালেস্টাইনের গোলমাল তারাই লাগিয়েছে। সেই জন্য মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বড় সুন্দর করে বলতেন, সমুদ্রের নিচে দুটি মাছ যদি পরস্পরে ঝগড়া করে, তাও বুঝতে হবে যে ওখানে ব্রিটিশের হাত আছে, ওরা কোনো খাবার ফলাইছে ওখানে, এই জন্য মাছের মধ্যেও লাগাই দিয়ে রাখছে। দুনিয়ার ইতিহাস যদি আপনি জানেন তাহলে আপনি এগুলো স্বীকার করবেন। কিভাবে সৌদি আরবের গোড়াপত্তন হলো, অটোমান আম্পায়ার ধ্বংস হয়ে গেল, এই ইতিহাসগুলো মুসলমানদের জানা উচিত। শরীফকে মক্কা মদিনার তৎকালীন হলো, সে পাওয়ারফুল ছিল জর্ডানিয়ান, তাকে মাত্র 7,000 পাউন্ড মাসে ভাতা দিয়ে হলো তাকে খরিদ করে ফেলেছিল। 7,000 পাউন্ড ভাতা দিয়ে, ঘুষ দিয়ে ব্রিটিশরা তাকে কব্জ করে ফেলেছিল। সে মনে করেছিল, তাকে লোভ দেখিয়েছিল, আরবদের মাথা ধোলাই করে ফেলেছিল যে অটোমানরা হলো তুর্কি আর তোরা হলি আরব, কাবা তোদের দেশে, তোদের দেশে হলো নবী, তোদের ভাষা কোরআনের ভাষা, সুতরাং তোরা কেন অটোমানদের আনুগত্য করবি, আরবদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। এই আরব জাতীয়তা বোধের কারণেই হলো আরব জাতি, তারা হলো অটোমান আম্পায়ারকে ধ্বংস করার জন্য ব্রিটিশের গুপ্তচর হিসাবে, সহযোগী হিসাবে কাজ করেছিল। আজকে আরব জাতি টের পাচ্ছে, প্যালেস্টাইনেরা সবচেয়ে বেশি শত্রুতা করেছিল অটোমান আম্পায়ারের, আজকে প্যালেস্টাইনদের হলো ভিটা মাটি ছাড়া আজকে। সেই জন্য এগুলো দুঃখের ইতিহাস, আপনারা ইতিহাস পড়ুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই জন্য মুসলমানদেরকে দলে দলে যখন বিভক্ত হয়ে যাবে, মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না, শুধু মুসলমান না, কোনো জাতিরই অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ শাস্তি দিতে পারি তোদেরকে দলে দলে, উপর থেকেও দিতে পারি, নিচ থেকেও দিতে পারি, আর আরেকটি হলো তোদের ইন্টারনাল ঘরের ভিতর আমি এই শাস্তি নাজিল করব, তোদের সমাজের ভিতর এই শাস্তি নাজিল করব, এটা হলো ইন্টারনাল পানিশমেন্ট। আজকে সেই পানিশমেন্টে মুসলমানরা আজকে আমরা ভুগতেছি। সেই জন্য নবী আলাইহিসসালাম মুসলমানদেরকে এই দলাদলি ব্যাপারে সম্বোধন করে বলেছেন, আলা লা তারজু বাদি কুফফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদিন, তোমরা আমার পরে, আমার ইন্তেকালের পরে পুনরায় কাফের হয়ে যেও না, একে অন্যের গর্দান মারতে শুরু করো না, তোমরা একজন আরেকজনকে ধ্বংস করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুসলমানদেরকে এই শাস্তি দিয়ে পাকড়াও করেছেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বিখ্যাত হাদিস আছে, হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে এক সময় আমরা নবী আলাইহিসসালামের সঙ্গে চলতে চলতে মসজিদে প্রবেশ করলাম, সেই মসজিদটা ছিল হলো বনি মুআবিয়ার মসজিদ। এরপরে সেখানে প্রবেশ করে তিনি নামাজ আদায় করলেন এবং দীর্ঘ দোয়া করলেন। এরপরে নবী আলাইহিসসালাম দোয়ার পরে বললেন, ফাসআলতু রব্বি সালাতান, যে আমি আমার রবের কাছে তিনটা জিনিসের সম্পর্কে দোয়া করেছি, এই তিনটি দোয়ার দুটি দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। প্রথম দোয়া কি, সাআলতু হু আল্লাহ ইয়াহলিক, আল্লাহ ইয়াহলিক উম্মতি বিল গারকি ফাআতানিহা, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি নূহ আলাইহিসসালামের উম্মতকে যেভাবে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে জলোচ্ছ্বাস দিয়ে এবং ঘূর্ণিঝড় দিয়ে এবং তাদেরকে পানিতে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করা হয়েছে, আমার উম্মতকে যেন এভাবে ধ্বংস করা না হয়, আল্লাহ পাক এই দোয়া কবুল করেছেন। দ্বিতীয় দোয়া হলো, ওয়াসআলতুহু আল্লাহ ইয়াহলিকু উম্মতি বিসসানাতি ফাআতানিহা, আর দ্বিতীয়ত দোয়া করেছিলাম যে আমার উম্মতকে যেন ক্ষুধা এবং দারিদ্রতা দিয়ে তাদেরকে যেন ধ্বংস করে না ফেলা হয়, আমার উম্মত ক্ষুধার কারণে যেন একেবারে সমূলে ধ্বংস না হয়ে যায়, আমার এই দোয়া কবুল হয়েছে। তৃতীয় দোয়া আমি করেছিলাম, ওয়াসআলতুহু আল্লা ইয়াজআলা বাসহুম বাইনাহুম ফামানআনিহা, হুজুর বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার উম্মত যেন পরস্পরে হানাহানি মারি করে ধ্বংসের মুখে পতিত হয়ে না যায়, আমাকে এই দোয়া করতে নিষেধ করা হয়েছে। আরেকটি হাদিসে মসনদে আহমদ ইবনে হাম্বালের হাদিসে আসছে যে নবী আলাইহি সালাতু ওয়াসালাম দোয়া করে ফাকুলতু দা আল্লাহ ইযহার আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, যে আমার উম্মতের উপর শত্রু পক্ষকে যেন এমন ভাবে চড়াও করিয়ে দেওয়া না হয় যে শত্রু পক্ষ আমার উম্মতকে সমূলে ধ্বংস করে ফেলবে। এই দোয়াও কবুল, এই দোয়া করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। আর যে দোয়া পরস্পরে দলাদলি করবে না, মারামারি করবে না, হানাহানি করবে না, তারা যেন এগুলোর থেকে বেঁচে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহি সালাতু ওয়াসালামের এই দোয়াটি কবুল করেননি। অর্থাৎ হলো তারা যেন পরস্পর মারমুখী না হয়ে পড়ে, এই দোয়া করতে গিয়ে নবী আলাইহি সালাতু ওয়াসালামকে নিষেধ করা হয়েছিল। এই জন্য এই উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে আজকে হলো দলাদলির কারণে। আজকে দেখেন না ইন্টারনেট, আলাইয়াযু বিল্লাহ, ইন্টারনেটে কি পরিমাণ আজকে দলাদলি। ইসলামের যে সমস্ত ইসলামিক ওয়েবসাইট গুলো আছে দেখবেন এক আলেম আর এক আলেমকে কি অশ্লীল ভাষায় গালাগালি করছে। এক আলেমের একটা মতবাদ থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। এই যে তেহাদি মাসায়েলে কিয়ামত পর্যন্ত ইস্তেহাদের সুযোগ আছে, যারা আমরা বলে থাকি কোরআন আর সহি হাদিস ছাড়া আর কিচ্ছু মানে না, তাদের বর্তমানে জামাতে নামাজ পড়ার কোন উপায় নাই। কারণ হলো 6 ফিট ডিস্টেন্স করে নামাজ পড়ার মাসালা 1400 বৎসরের ইতিহাসে কোথাও এর অস্তিত্ব নাই, না আছে কোরআনে না আছে সহি হাদিসে, কোথাও নাই। তাহলে এই মাসালা কোথার থেকে বের হলো? ইস্তিহাদ করে বের করা হয়েছে। ওলামায়ে কেরাম ইস্তিহাদ করেছেন এবং ওলামায়ে কেরাম ইজমা হয়ে গেছেন যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এই ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স ঠিক রেখে যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে তাহলে এই নামাজ হয়ে যাবে। অথচ জামাতে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে লাগার কত গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং এটা হলো ইস্তিহাদি মাসালা। 1400 বৎসরে এই মাসালার আবির্ভাব হয়েছে। এই মাসালা সম্পর্কে পৃথিবীর কোন আলেমের কারো কোনো আইডিয়াই ছিল না, কিন্তু এটা নতুন আসছে। এরকম হাজারো মাসালা সম্মুখীন হতে হয়েছে যার অস্তিত্ব কোরআনেও নাই হাদিসেও নাই। সুতরাং এগুলোর জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজতিহাদের দরজাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক খোলা রেখেছেন। সেই জন্য ইস্তিহাদ করে এই মাসআলা হলো বের করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ভিতরে ইস্তিহাদের দরজা যেহেতু খোলা রেখেছেন, এই ধরনের জায়গায় যেখানে কোরআনে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই এবং হাদিসে ওয়ার্ডের ভিতরে একাধিক মিনিমের পসিবিলিটি আছে, সেই জন্য একজন এই মিনিং নিয়েছেন আরেকজন আরেকটা মিনিং নিতে পারেন, এটা আল্লাহ পাক এটা এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটিস দিয়ে রেখেছেন। সুতরাং আমি এটা বলতে পারবো না উনি যেটা নিছেন এইটাই রাইট, উনি যে মিনিং নিয়েছেন এটা হলো গলত, দুইজনেরটাই সহি হতে পারে। সুতরাং এই জন্য একজন আলেম একটা মতবাদ নিতে পারেন, একটা ইজতিহাদি মাসায়েল গুলো শাখাগত মাসায়েল গুলার ভিতর তার একটা মতবাদ থাকতে পারে। এই জন্যই কি তাকে আমি গালমন্দ করব? এই জন্যই তাকে আমি কটু কথা বলবো? এই জন্যই তার পিছে লেগে যাব আমি, তাকে কুৎসা রটনা করব? দেখবেন কিছু কিছু আলেমরা আজকে তাদের দাওয়াতের পন্থাটাকে যত আলেম ওলামা বয়ান করেছে তাদের ক্যাসেটগুলো জোগাড় করে যেই কথাগুলো তার মতবাদের বাইরে চলে গেছে সেই কথাগুলোকে কোট করে এগুলো হলো সেগুলো নিয়ে ক্রিটিসাইজ করছে, হাসাহাসি করছে, তামাশা করছে এবং তাকে গালমন্দ করছে। এগুলো হলো তাদের ওয়াজের সাবজেক্ট। আলাইয়াজ কিয়ামত পর্যন্ত হেদায়েত হবে না, নিজেও গোমরা হচ্ছেন অন্যদেরকেও গালমন্দ করে কবিরা গুনার পাল্লা ভারী করছেন। আমি কেন অন্যের পিছনে লেগে যাব? ভাই আল্লাহ পাক আপনাকে যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা দিয়ে মানুষকে কাছে টেনে নিয়ে আসেন, মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এটা হলো ফেরকাবাজি। যেই দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কবুল হয় নাই। এই জন্য আজ কিয়ামতের আগে আরো বাড়বে এগুলো। সেই জন্য যারা ইন্টারনেটকে ধর্মের বেস বানিয়ে নেবেন, আপনার যদি ধর্মীয় বিশ্বাসটা গাছ মজবুত না থাকে, আপনি পথভ্রষ্ট হওয়ার খুব বেশি চান্স আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যখন নাকি কোন জাতিকে হেদায়েতের নিয়াত করেছেন, তখন সেই জাতির কাছে শিক্ষক হিসাবে ফিজিক্যাল টিচার পাঠিয়েছেন, নবীগণ ফিজিক্যাল টিচার হয়ে তাদের কাছে গেছেন। সেই জন্য এই ফিজিক্যাল টিচার বহুত ইম্পর্টেন্ট, খুব জরুরি জিনিস। এছাড়া পথভ্রষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। বহু মানুষ নিজেকে মনে করছেন যে উনি বড় আশেকে রসুল, উনি বড় সত্য হাদিসের কন্ট্রাক্টর হয়ে গেছেন, যে উনি দুনিয়ার সব হাদিস জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে একমাত্র হাদিস বিশারদ আছে জর্ডানের একটা বাচ্চা ছেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট বাচ্চা ছেলেটাকে 13-14 বছর বয়স হবে, হাফেজে কোরআন এবং সিহাসিত্তা পূর্ণ হেফজ করেছে। সিহাসিত্তা ছাড়াও আরো 8-10 হাদিসের কিতাব সে পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করেছে, 12-13 বছরের এই বাচ্চা ছেলে। আর আমার ভাই 10 হাদিসে মুখস্থ নাই। আমি এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করি, দলাদলি কেন করি, ফিতনা ফাসাদ কেন করি, মারামারি জনগণের মাঝে কেন আমরা সৃষ্টি করতে যাই? সেই জন্য সহনশীল হই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এই দোয়া যেটা কবুল হয় নাই, এর অন্তর্ভুক্ত যেন আমরা না হই। ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন ইল্লা মার রাহিমা রাব্বুক। আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে কোরআন বর্ণনা করেছেন, তারা পরস্পর সর্বদা মতবিরোধ করতে থাকবে, তবে যাদের উপর আমি আল্লাহ রহম করেছি তারা ছাড়া। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল ইমরানে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে দলবদ্ধভাবে শক্ত করে ধরে রাখো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ে তোমরা দলাদলিতে বিভক্ত হয়ে যেও না, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যেও না, তাহলে তোমরা শক্তিহীন হয়ে যাবা, এই পৃথিবীতে তোমাদের কোনো ইজ্জত থাকবে না, তোমাদের কোনো সম্মান থাকবে না, তোমাদের কোনো এই পৃথিবীতে মানুষ গণনা করবে না। আজকে এত মুসলমান দুনিয়াতে, 57 মুসলিম দেশ, সুবহানাল্লাহ, 57 মুসলিম দেশ দুনিয়াতে। দুনিয়াতে হিন্দু দেশ মাত্র হলো একটা, অনেকে এই জিনিস জানে না, অনেকে মনে করে থাকে ইন্ডিয়া হলো হিন্দু দেশ, রাষ্ট্রীয়ভাবে তাদের সংবিধান অনুযায়ী ইন্ডিয়া হলো সেকুলার কান্ট্রি, যদিও নাকি উগ্রবাদী হিন্দুদের বর্তমান দৌরাত্ম চলছে, তারা এদিকে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো তাদের সংবিধানে ইন্ডিয়া হলো সেকুলার কান্ট্রি। শুধুমাত্র হিন্দু দেশ হলো দুনিয়াতে হলো নেপাল, আর দুনিয়াতে ইহুদি দেশ একটাই মাত্র, তাও হলো এটা অবৈধভাবে পরের জমি দখল করে সেখানে দেশ গড়েছে তারা। সুতরাং ইহুদি দেশ মাত্র একটা, মুসলমান দেশ ওয়াইসির সদস্য হলো 57। এত বড় একটি শক্তি, দুনিয়ার সমস্ত চালিকা শক্তির মেইন শক্তি হল অয়েল এবং গ্যাস মুসলমানদের হাতের কবজায়। মুসলমানদের বড় বড় সায়েন্টিস্ট আছে দুনিয়াতে, শিক্ষা দীক্ষা তো মুসলমান অত পিছা নাই, কিন্তু আজকে মুসলমানরা দুনিয়াতে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত কেন হয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গেছে। দেখবেন আমেরিকাতে যে মিস্টার জর্জকে নিয়ে যে আন্দোলন হলো, অনেকের হাতে দেখবেন যে প্লেকার্ড যেটা ছিল তার ভিতরে লেখা ছিল, আমরা আরব নই, যে আমাদেরকে মারবা আর আমরা চুপ করে থাকবো, আমরা আরব নই, আমরা হলাম ব্ল্যাক, আমরা আরব নাই, অনেকের হাতে এটা লেখা ছিল। তাহলে তারা পর্যন্ত জানে আরব জাতি আজকে দুনিয়াতে ধ্বংসের দ্বার প্রান্ত হয়ে গেছে, তাদেরকে হত্যা করলেও যে হত্যা করলো তাকেই হলো তারা সাপোর্ট করে, প্রতিবাদ পর্যন্ত করার মতো সাহস তাদের নাই। আজকে মুসলমানদের এই অবস্থা, দুনিয়ার সমস্ত অন্যায়কে মুসলমানরা আজকে মেনে নেয়, অন্যায়কে অন্যায় বলার মতো শক্তি আজকে মুসলমানদের নাই। এটা কেন হয়েছে? আল্লাহর পক্ষ থেকে এই তৃতীয় আজাব আমাদের উপর আসছে, দলাদলি হয়ে গেছে। আজকে দেখবেন যে জামাই বউর মধ্যে জামাই এক দল, বউ আর এক দল, দেখবেন যে কত দলাদলি। আর যদি বাংলাদেশকে দলাদলির কথা যদি বলা হয়, তাহলে দুনিয়ার মধ্যে দলাদলির সম্রাট হলো বাংলাদেশ। কত 68,000 মনে হয় গ্রাম আছে, 68,000 গ্রামে কত হাজার সমিতি আছে বাংলাদেশের। দেখেন ইন্ডিয়া এত বড় একটা দেশ, ইন্ডিয়ানদের কয়টা সংগঠন আছে সব দেশে, ইন্ডিয়ানদের কয়টা সংগঠন কামের কাম করে তারা, তাদের কয়টা মন্ত্রী আছে কানাডাতে, ইংল্যান্ডে কয়টা মন্ত্রী আছে, ইংল্যান্ডের প্রশাসন এখন ইন্ডিয়ানদের দ্বারা প্রভাবিত, ইন্ডিয়ানরা তাদের কান ধরে উঠায় বসায়, তাদের সেখানে কয়টা সংগঠন আছে, আর আমাদের মাতৃভূমির লোকদের কয়টা সংগঠন আছে এদেশে। সুবহানাল্লাহ, দলাদলির মধ্যে আমরা হলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। যদি আমাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হতো দলাদলির মধ্যে, তাহলে আমাদেরকেই দেওয়া লাগত, আর সেকেন্ড হতো আরব ভাইরা, আরব ভাইরা হলো সেকেন্ড পজিশনে থাকতো, রানার্স আপ হতো, আমরা হতাম চ্যাম্পিয়ন। সেই জন্য এই দলাদলি হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হলো একটা শাস্তি। একজন বলে যে বাঙালিরা হলো মাছ বেশি খায়, আর মাছের ধর্ম হলো ছোটটা বড়টাকে খায়া ফেলায়, এই জন্য বাঙালিরা একজন আরেকজনের ভালাই দেখতে পারে না, মাছের মতো শুধু খাওয়ার মাইন্ড, যে সে ধনী হয়ে যাচ্ছে, সে বড় হয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে লেখাপড়া অগ্রসর, এটাকে খাও, এটার পিছে লেগে যাও, এটাকে বদনাম করো, এইটার পিছনে কারো উন্নতি আমরা কেউ দেখতে পারি না। একজন মানুষ যদি উন্নতির পথে যায়, তাকে সহযোগিতা করি, তার জন্য দোয়া করি, খুশি হই, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তাকে যেমন উন্নতি দান করেছ, আমাকেও দান করো, আমাকেও দাও, আমার ছেলেটাকেও ভালো করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে খুশি হন, আল্লাহ পাক আপনাকেও দান করতেন। কিন্তু আমরা যে তাকে ধ্বংস করার জন্য যে আমি পঞ্চমুখ হয়ে আছি, এই জন্য আল্লাহ পাক আমাকে, তারটা তো আল্লাহ পাক তার মতোই রেখেছে, আমাকে আল্লাহ পাক জীবনেও দিবেন না। এই জন্য আমরা যেন দলাদলিতে আমরা লিপ্ত হয়ে না যাই। দলাদলিতে লিপ্ত হওয়া, এটা হলো মুসলমানদের শক্তিহীনতা হওয়ার জন্য প্রধান মাধ্যম, এবং আল্লাহর পক্ষ থেকে এটা হলো শাস্তি। স্বামী স্ত্রী একমতে চলার চেষ্টা করি, আমরা পিতা পুত্র ছেলে মেয়ে নিয়ে একমতে চলার চেষ্টা করি, এক মসজিদের মুসলমানরা, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, প্রত্যেকেরই হতে পারে, ইমাম সাহেবেরও হতে পারে, মুয়াজ্জিন সাহেবেরও হতে পারে, মুসল্লি ভাইয়েরও হতে পারে, প্রত্যেকের ভুল ত্রুটি হতে পারে, সেগুলো নিয়ে কানাঘুষা না করে পরস্পরের মাঝে বসে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলি, ভাই আপনি এই কাজটা করেছেন, এটা ঠিক হয় নাই, এটার দ্বারা এই ক্ষতিটা বয়ে আসবে, আপনাকে আমি হিতাকাঙ্ক্ষী বলে বলছি, আপনি এটা পরিহার করুন। আমরা বলতে পারি না এটা, সুতরাং আমাদের মাঝে সৌহার্দ্য কায়েম হতো, ভাতৃত্ব বোধ কায়েম হয়ে যেত। আজকে আমরা সংখ্যায় কিন্তু কম নাই, কিন্তু আমাদের দেখেন পুরা দেশের মধ্যে একটা হজের লাইসেন্স নাই, পুরা দেশের মধ্যে কানাডা এত বড় একটা, পৃথিবীর হলো দ্বিতীয় বৃহত্তম ল্যান্ড হলো কানাডা, রাশিয়ার পরে, আমেরিকার চেয়ে বড় ল্যান্ড হলো কানাডা, কিন্তু এখানে আমাদের উপযুক্ত কোনো একটা সেন্টার নাই, ইসলামিক সেন্টার নাই, যেখান থেকে আজকে দেখেন গুজরাটিরা, তারা তাদের দেশে মাইনরিটি, কিন্তু তারা দেখেন কত বড় বড় সেন্টার করে ফেলেছে। সোমালিয়ানরা সুবহানাল্লাহ রিফিউজি হয়ে তারা সবাই আসছে, তাদের মধ্যে শিক্ষার হার খুব কম, গুজরাটিদের মধ্যে উচ্চ শিক্ষা হার খুবই কম, আমাদের তুলনায় অনেক লো তাদের রেট, সোমালিয়ানরা আমাদের তুলনায় বলতে গেলে জিরো, সেখান থেকে সোমালিয়ানরা কত বড় বড় সেন্টার করে ফেলছে। আর আমরা এত শিক্ষিত মানুষ আসছি, এত টাকা পয়সা নিয়ে আসছি, সোমালিয়ানদের মধ্যে একজন আমার মনে হয় না যে বিজনেস ক্যাটাগরিতে লাখ লাখ টাকা নিয়ে দেশে আসছে, কিন্তু তারা বড় বড় সেন্টার করে ফেলেছে। আর আমরা কেউ করতে চাইলেও যেন করতে না পারে, এই জন্য যত উঠে পড়ে লাগা যায়। সেই জন্য মনের দুঃখের থেকে এই কথাগুলো আপনাদেরকে বলছি, যে আমরা যেন দলে দলে বিভক্ত হয়ে না যাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে যেন আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করি। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যারা বিভক্ত হয়ে পড়েছে মত বিরোধ করেছে তোমরা তাদের মত যেন হয়ে ধ্বংস করো হয়ে না যাও অর্থাৎ বনী ইসরাইলের মত তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না তাহলে তোমাদের দুনিয়ার জীবন অস্থিতিশীল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন মিল মহব্বতের সাথে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই চেষ্টা আমরা করি একজন আরেকজনের দোষ যেন আমি না দেখি একজন আরেকজনের গুণ যেন দেখি দেখুন কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমল ওজন করা হবে কারো গুনার পাল্লা হয়েছে 49.99 আর কারো নেকির পাল্লা হয়েছে 50.1 তাহলে দেখেন গুনাহ আর নেকি প্রায় কাছাকাছি এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন এতটুকু বেশি হওয়ার কারণে তাহলে 49.9 এত মিস্টেক আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে এক মুসলমান ভাই একটা দোষ করেছেন আমি কেন ক্ষমা করে দিতে পারি না আপনার স্ত্রী দোষ করেছেন কেন ক্ষমা করে দিতে পারি না আমি আপনার ছেলে মেয়ে দোষ করেছেন কেন ক্ষমা করে দিতে পারি না ভাই দোষ করেছে কেন ক্ষমা করে দিতে পারি না বোন দোষ করেছে কেন ক্ষমা করে আমি দিতে পারি না আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন আমি কেন পারি না আমরা ক্ষমা করি আমরা মানুষের সমালোচনা না করি আল্লাহ পাক দেখুন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলছি আমরা যে পাপ করেছি জীবনে অপরাধ করেছি এইটা যদি আল্লাহ কভার করে না রাখতেন আল্লাহ গোপন করে না রাখতেন তাহলে একজন আর একজনের সামনে আমরা মুখ দেখাতে পারতাম না লজ্জায় আমরা সমাজে বের হতে পারতাম না কিন্তু আল্লাহ পাক কভার করে রেখেছেন তাহলে আল্লাহ পাক মানুষের দোষকে কভার করে রাখাকে পছন্দ করেন মান সাতারাল মুসলিমুনা সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা যে মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে মুসলমান বোনের দোষ ত্রুটি গোপন করে রাখে কিয়ামতের দিনে আল্লাহ তার হাজারো দোষ ত্রুটিকে গোপন করে রাখবেন সেই জন্য আমরা মানুষের দোষ না দেখে আমরা যেন মানুষের গুণ দেখি গুণ যখন আপনি মানুষের দেখা শুরু করবেন তখন দেখবেন যে আপনার ভিতরে সেই গুণগুলো আসবে আর যখন মানুষের দোষ আপনি তালাশ করতে থাকবেন আল্লাহর কসম করে বলি ওই দোষ আপনার ভিতরে আল্লাহ না দেওয়া পর্যন্ত আপনাকে কবরে নেবেন না সেই জন্য মানুষের দোষগুলো না খুঁজি আমরা মানুষের গুণ দেখার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা দোয়ার পর্বে যাওয়ার পূর্বেই আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি এবং যে সমস্ত ভাই ভলেন্টিয়াররা আজকে জুমার নামাজের সময় আমাদের ইসলামিক রিসার্চ সেন্টারে ঐতিহাসিক আজকে আপনারা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন এই ভলেন্টিয়ার ভাইদেরকে আল্লাহ পাকের তাদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে এর উত্তম বদলা দান করেন কেমন তারা শৃঙ্খলা এবং সুশৃঙ্খল করে আজকের এই জুমার নামাজটা আজকে উপহার দিতে পেরেছিলেন সেটার বিচার বিবেচনা জনগণই করবেন শুধু আমি আপনাদেরকে এতটুকু বলি করোনা ভাইরাস হওয়ার পরেও আমাকে প্রত্যেক দিনই এদিক সেদিক যেতেই হয় অফিসে যেতে হয় ব্যাংকে যেতে হয় স্টোরেও যেতে হয় যাই আমার চোখে এরকম সুশৃঙ্খলতা আমি কোনো অফিসেও দেখি নাই আমি কোনো স্টোরেও দেখি নাই আলহামদুলিল্লাহ এই ভলেন্টিয়ার ভাইদেরকে আল্লাহ পাক যেন এর উত্তম বিনিময় দান করেন মা বোনরা অনেক মনক্ষুণ্ণ হয়েছেন হয়তোবা আপনাদের কাছে আমিও আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা অবজার্ভ করার জন্য পরিস্থিতি অবলোকন করার জন্য আপনাদেরকে আজকে আমরা ডাকি নাই আপনারা যে এই ত্যাগ করেছেন তিতিক্ষা করেছেন আপনারা সবর করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সবরটাকে কবুল করে ফেলেছেন এই জন্য ইনশাআল্লাহ মা বোনদের জন্য সুসংবাদ আগামী জুম্মার থেকেই আপনারা অংশগ্রহণ করবেন মা বোনদের জন্য সুসংবাদ আগামী জুম্মার থেকেই আপনারা অংশগ্রহণ করবেন আগামী জুম্মা আমাদের হবে ইনশাআল্লাহ বয়ান খুদ এখন লম্বা বয়ান করা যাবে না খুদবা স্টার্ট হবে হলো 145 দুটি জামাত হবে, 145 এ খুতবা হবে, আর দুইটাতে হলো নামাজ দাঁড়িয়ে যাবে। আর দ্বিতীয় জামাত হবে 245 এ খুতবা হবে, আর 3 o'clock এ হলো জামাত হবে। মা বোনদের যে আপনাদের সাইডটা, ইনশাআল্লাহ আপনারা সেখানে তারাবির নামাজও পড়তে পারেন নাই, কিয়ামুল লাইলেও আসতে পারেন নাই, আজকে জুমাতেও আসতে পারেন নাই, আপনাদের হৃদয় ব্যথিত হয়ে আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা আসবেন, এসে আপনাদের হৃদয়কে ইনশাআল্লাহ প্রশান্তি দান করবেন। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, গভর্নমেন্টের লকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, 13 এর নিচে যে সমস্ত বাচ্চারা আছে এই বাচ্চাদেরকে আনা যাবে না, এবং যারা নাকি 70 আপ বয়স তাদের জন্য প্রেফারেবল হলো আপনারা ঘরেই নামাজ আদায় করবেন, আর যারা অসুস্থ আছেন তারাও ঘরে নামাজ আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে বরকত দান করবেন। আর যেহেতু সামার চলছে এই জন্য আপনাদেরকে দুদিন আমরা ইনশাআল্লাহ ব্রেক দেই, সেটি হলো স্যাটারডে এবং সানডে। এই স্যাটারডে সানডে এই ব্রেক দেওয়া হচ্ছে আপনাদের ফ্যামিলির সঙ্গে গেট টুগেদার করার জন্য। অর্থাৎ গেট টুগেদারের অর্থ এই নয় যে অন্য ফ্যামিলির সঙ্গে আপনারা একত্রিত হবেন এই মুহূর্তে, এটা গভর্নমেন্টের পারমিশন নেই, আপনার নিজের ফ্যামিলির ছেলে মেয়ে নিয়ে আপনারা আনন্দ উৎসব করবেন। কোথাও বেড়াতে গেলেন, তাদেরকে নিয়ে ঘরেই বারবিকিউ করলেন, ফ্যামিলিদের সাথে ছেলে মেয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন, মিল মহাব্বত তৈরি করেন। আমরা ছোটবেলাতে নানি, আমি দাদিও দেখি নাই, দাদাও দেখি নাই, নানাকেও দেখি নাই, নানিকে শুধু পেয়েছিলাম নানির কোলে ঘুমানোর জন্য, ভাই বোন আমরা মারামারি করেছি যে কে নানির বুকে ঘুমাবো। আর আমাদের ছেলেমেয়েরা আমরা এতটাই সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছিল আমাদের, যে আমরা যখন ঘরে ঢুকি ছেলেমেয়েরা আমাদের আওয়াজ পাইলেই হলো নিজের রুমে চলে যায়, আর সারাদিন আর বাড়ায় ছাড়ায় না, সালাম পর্যন্ত দেয় না। কিন্তু এই করোনার এটা দুইটা দিক আছে, একটা হলো খারাপ দিক আর একটা হলো রহমতের দিক। করোনার কারণে একদিকে যেমন নাকি অনেক ফ্যামিলিতে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, জামাই বউ কাজকর্ম নয়, সারাদিন শুধু ঝগড়াঝাঁটি করতে করতে দুজনের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, এর সংখ্যা খুব কম। অধিকাংশ ফ্যামিলিতে মাশা আল্লাহ ফ্যামিলির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বেড়েছে, ছেলে মেয়ের সঙ্গে দূরত্বটা অনেকটা ঘুচিয়ে গেছে। এই জন্য এই নেক উদ্দেশ্যে আপনাদেরকে দুদিন ছুটি দেই, এই দুই দিন আপনারা ফ্যামিলির সাথে ব্যয় করবেন, ছেলে মেয়েদের সঙ্গে আপনারা ব্যয় করবেন। আবার ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে সোমবারে, আগামী সোমবারে দেখা হবে সেম টাইমে। আজকে আমাদের শ্রদ্ধেয় মিশকাত মামা, ওনার শ্বশুর লুৎফর রহমান চৌধুরী, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা দোয়া করব। আমাদের মোফাজ্জল খান ভাইয়ের ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড আব্দুল নূর, উনি বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন, তার জন্য দোয়া করব। আমাদের আব্দুল কাইয়ুম ভাইয়ের রিলেটিভ অর্থাৎ ব্রাদার ইন ল ইসফাক আহমেদ, ইউকেতে হেড ক্রাইমের যে শিকার হয়েছেন, তার জন্য দোয়া করব। আমাদের বিমলি মসজিদের সাবেক সেক্রেটারি মিজান ভাইয়ের এক আত্মীয় উইন্সারে অসুস্থ, তার জন্য দোয়া করব। আমাদের এক শ্রদ্ধেয় বড় বোন, ওনার পিতা সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন, তার জন্য দোয়া করব। এরপরে রনু চৌধুরী, এ বাচ্চাটার জন্য প্রত্যহ দোয়া করা হয়, এখনো তার অবস্থা দোয়া চাওয়ার মতোই আছে, তার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। আরো অনেকের অসুস্থতা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে, আমাদেরই মাতৃভূমি, আমাদেরই আত্মীয় স্বজন সেখানে আছে, তাদের জন্য আমরা যেন দোয়া করতে ভুলে না যাই। সব সময় যখনই আমরা হাত উঠাব আমাদের মাতৃভূমিটার জন্য আমরা যেন দোয়া করি, এবং সমা তমাম জাহানের জন্য আমরা যেন আল্লাহ কাছে দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তবারকত রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার توفنا مسلما والحقنا بالصالحين إله العالمين رب العالمين আমরা কতগুলি গুনাহগার বান্দা মন্দি মিলে দীর্ঘ সময় পর্যন্ত তোমার পবিত্র কোরআনের আলোচনা শুনে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি রব্বুল আলামিন, তুমি এই আলোচনার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটিগুলোকে তুমি মাফ করে দিও। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের সওয়াব হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজিদারে মদিনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজায় থারে পৌঁছে দিও। যত সাহাবায়ে কিরাম শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে খন্দক আরো যত সাহাবায়ে কিরাম দ্বীনের জন্য স্যাক্রিফাইস করেছেন নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে অন্ধকার কবরে শুয়ে আছেন ওই সাহাবায়ে কিরামদের আরওয়াহের হাদিয়াকে পৌঁছে দিও। বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মেহরবান পিতা মাতার কবরে আল্লাহ তুমি এর হাদিয়াকে পৌঁছে দিও। আমাদের যাদের পিতা মাতা নাই আল্লাহ তারাই বুঝতে পারে পিতা মাতা কত বড় সম্পদ, আল্লাহ পিতা মাতাদের আরওয়াহের হাদিয়াকে পৌঁছে দিও। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তমাম উম্মতে মুহাম্মাদের কবরে এর হাদিয়াকে পৌঁছে দিও। আল্লাহ যারাই ঈমান নিয়ে কবরে গেছেন তাদের আরওয়াহ পাকে এর হাদিয়াকে পৌঁছে দিও, তাদের কবরে আযাবকে মাফ করে দিও। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাঝে পৃথিবীর আনাচে কানাচে যারা অসুস্থ আছেন আল্লাহ তিনি মুসলমান হোক অথবা নন মুসলমান হোক ইলাহুল আলামিন রব্বুল আলামিন তুমি তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করো, দারুশ শিফা থেকে শিফা দিয়ে দিও। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে আল্লাহ, যারা আরো কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন প্রত্যেকের উপরে তুমি রহম করম করো, প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও, তাদের গুনাগুলাকে তুমি আল্লাহ তুমি তোমার রহমতের পানি দিয়ে ধুয়ে মুছে ছাপ করে দাও। বিশেষ করে আল্লাহ আজকে যে কয়জন আল্লাহ মুমূর্ষ রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে, জুমা লুৎফর রহমান চৌধুরী, আব্দুল নূর, রনি চৌধুরী, ইসফাক আহমেদ, মিজান ভাইয়ের আত্মীয় সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ, ওনারা যারাই আক্রান্ত হয়েছেন অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামেলা আজিলা নসিব করো, দারুশ শিফা থেকে শিফা দিয়ে দিও। আল্লাহ তুমি আল্লাহ তমাম দুনিয়াবাসীকে আল্লাহ করোনা ভাইরাসের মতো মহামারীর থেকে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি এই বালাকে তুমি দিয়েছো তুমি উঠাতে পারবে আর কেউ পারবে না, তুমি জমিনবাসীর থেকে এই বালা উঠিয়ে জমিনবাসীর হৃদয়ে আবার আল্লাহ তুমি শান্তি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই করোনা ভাইরাসে যে সমস্ত মানুষরা আক্রান্ত হয়ে কবরে চলে গেছেন ঈমান নিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন তোমার কাছে আল্লাহ আমরা দীর্ঘদিন যাবত ফরিয়াদ করছিলাম, না জানি কোন নেককার বান্দার দোয়া কবুল করে তোমার ঘরের দরজাকে তুমি আবার খুলে দিয়েছ। আল্লাহ খুলে যখন দিয়েছই আল্লাহ এই ভাইরাসকে উঠিয়ে পুরা দরজাটাই তুমি খুলে দাও আল্লাহ, সমস্ত আল্লাহ আল্লাহ মুসলমান মোমেনদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে ভয় ভীতিহীন ভাবে আল্লাহ নির্বিঘ্নে বিনা বাধায় তোমার ঘরে উপস্থিত হয়ে তোমাকে সিজদা করার ব্যবস্থা তুমি কায়েম থেকে করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের সন্তানাদি আছে আমাদের সন্তানাদি গুলোকে তুমি দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মাঝে আল্লাহ তুমি মিল মহাব্বত পয়দা করে দিও, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করে দিও, আল্লাহ ফ্যামিলির মাঝে আল্লাহ তুমি শান্তি ও সাকিনা নাজিল করো, প্রত্যেকটি ফ্যামিলি সদস্যদের অন্তরের মাঝে দিনের সহি বোঝ দান করো আল্লাহ, প্রত্যেকে প্রত্যেকের উপর আল্লাহ ভালোবাসা শ্রদ্ধা মহাব্বত তুমি পয়দা করে দিও। রব্বুল আলামিন আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদেরকে তুমি এক ও নেক বানিয়ে দিও। আল্লাহ আমরা আজকে পরস্পর হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে আল্লাহ আমরা বাইতুল মাকদাসকে হাতছাড়া করেছি, আল্লাহ কাবা শরীফকে আল্লাহ নিয়ে বড় চক্রান্ত চলছে, একের পর এক আল্লাহ আমরা ভূমিকে হারিয়েছি, আমাদের আল্লাহ জমিনকে হারিয়েছি, আল্লাহ এই হানাহানি মারামারির হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, কোরআন এবং সুন্নার রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করে আমাদেরকে আল্লাহ এক প্ল্যাটফর্মে এসে যাওয়ার তৌফিক দান করো। ইলাহুল আলামিন রব্বুল আলামিন যাদের জব নাই তাদের হালাল জবের ব্যবস্থা করে দিও আল্লাহ, যাদের রিজিকে কষ্ট আছে তাদের রিজিকের কষ্ট তুমি দূর করে দিও আল্লাহ, যাদের যে পেরেশানি আছে তাদের পেরেশানি দূর করে দিও, যাদের ছেলে মেয়ে আল্লাহ কন্ট্রোলের বাইরে চলে গেছে তাদের পিতা মাতার আনুগত্যশীল বানিয়ে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, যাদের ইয়া আল্লাহ তোমার দিনের বুঝ এখনো আসেনি তাদেরকে দিনের সহি বুঝ তুমি দান করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের জান মাল ইজ্জত আবরু সময়কে তোমার দিনের রাস্তার জন্য কবুল মঞ্জুর করো। তাম দুনিয়া থেকে আল্লাহ ফিতনা ফাসাদ কে তুমি উঠিয়ে দিও। তাম দুনিয়াতে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দিও। ইয়া আল্লাহ, মানবতার আল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার মাঝে তুমি মানবতাকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দিও, ইনসাফকে প্রতিষ্ঠিত করে দিও, জুলুমকে চিরতরে তুমি খতম করে দিও। আল্লাহ, তুমি তাম দুনিয়ার আনাচে কোনাচে আল্লাহ তুমি তোমার দিনের দাওয়াতকে পৌঁছে দিও, তোমার রসুলের আদর্শকে তুমি পৌঁছে দিও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ আমরা যারা নন মুসলিম দেশে বাস করি, আল্লাহ তুমি আমাদেরকে এই দেশে পাঠিয়েছিলা তোমার দিনের রাখাল বানিয়ে, তো আল্লাহ আজকে আমরা সে মহাসত্যটাকে ভুলে গিয়ে আজকে আমরা দুনিয়ার পিছনে আল্লাহ এমন ভাবে দৌড়াচ্ছি যেন দিন আমার কিছুই না, দিনকে আমরা ভুলে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌবা করে ফিরে আসার তৌফিক দান করো। ইলাহাল আলামিন, এই করোনা ভাইরাসের সময় অনেক ভাই বোনরা তৌবা করে দিনদার হয়ে গেছেন। আল্লাহ তাদের অন্তরের আল্লাহ এই দিনদারিত্বকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দিও। আল্লাহ তাদের ইমানকে, আমাদের প্রত্যেকের ইমানকে তুমি আল্লাহ সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে দিও। পৃথিবীর কোন বৈরী পরিবেশে আবহাওয়ায় যেন আমরা ইমান থেকে দূরে সরে না যাই, আমাদেরকে হেফাজত করো। আল্লাহ দুনিয়ার প্রতিকূল আবহাওয়াকে তুমি আল্লাহ তুমি অনুকূল বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। আল্লাহ, হজের ব্যাপারে এই বৎসর আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিবা সে সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব। আল্লাহ তুমি এই সিদ্ধান্তকে মানব জাতির জন্য, মুসলমানদের জন্য যেটি কল্যাণকর হবে সেই সিদ্ধান্তই তুমি আল্লাহ আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, আল্লাহ কাবা শরীফকে, মসজিদে হারামকে, মসজিদে নববীকে, হারামাইন শরীফ আইনকে নিয়ে যে সব ষড়যন্ত্র চলছে, আল্লাহ তুমি হারামাইন শরীফ আইনকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আল্লাহ হারামাইন শরীফ আইন মুসলমানদের আল্লাহ ইজ্জতের আল্লাহ মারকাজ, হেদায়েতের মারকাজ, আল্লাহ তুমি এই দুটি জায়গাকে হেফাজত করো। তাম দুনিয়ার আনাচে কানাচে যত দিনিয়ে দাঁড়াগুলো আছে সব দিনিয়ে দাঁড়াগুলোকে কবুল মঞ্জুর করো। এর যত হাজত আছে এই হাজত গুলাকে গায়েব থেকে আল্লাহ তোমার পুরা করে দিও। ইলাহাল আলামিন, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হায়াতে তাইয়েবা দান করো। আল্লাহ আমাদের যুবক ভাই বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করো, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, তাদেরকে হেদায়েত দিয়ে দিও। আল্লাহ তাদেরকে আল্লাহ খাঁটি মোমেন বানিয়ে এদেশের পথভোলা মানুষদেরকে আল্লাহ তুমি হেদায়েতের ব্যবস্থা করে দিও। পৃথিবীর আনাচে কানাচে যত নন মুসলমান ভাই বোন আছেন তাদেরকেও হেদায়েত দিয়ে দিও। বিশেষ করে এই নর্থ আমেরিকা আল্লাহ আর ইউরোপের যে সমস্ত মুসলমানরা আছেন, অস্ট্রেলিয়ার মুসলমানরা আছেন, তাদেরকে আল্লাহ তুমি প্রত্যেকটি এলাকায় তাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করো। আর যত নন মুসলমান ভাই বোনরা আছেন আল্লাহ তাদের দ্বারে দ্বারে আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। হেদায়েতের বাণী যেন তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। ওসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।